দূত পাঠাবেন তাদেরকে বোঝানোর জন্য, উনি কেন আসছেন, মক্কা দখল করার জন্য আসেননি, কোনো ক্ষতি করবেন না, শুধু উমরা করবেন। এই খবরের জন্য তিনি কুরাইশদের কাছে পাঠালেন খেরাস ইবনে উমাইয়া আল খোজাঈ রাদিয়াল্লাহু আনহু। ওনার উটে করে তিনি গেলেন মক্কায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা সরাসরি মক্কার লিডারদেরকে পৌঁছানোর জন্য। উনি যে উটে করে গিয়েছিলেন, ওনার একটা ভালো উট ছিল, উটটার নাম ছিল আস-সা'লাব। সা'লাবের অর্থ আরবিতে ফক্স, শিয়াল। উটের নাম রাখছেন শিয়াল, মানে এই জন্য যে এটা খুব ক্ষিপ্র গতিতে, দ্রুত গতিতে যায়, এই সেন্সে আর কি। তিনি মক্কায় পৌঁছলেন, পৌঁছানোর পরে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করলেন। তো এদিকে কিছু তাদের মধ্যে আবার চরমপন্থী আছে, তারা টের পেল মুসলমানদের একজন উট নিয়ে আসছে মক্কায় নিরাপত্তার সাথে, তারা ওনাকে অ্যাটাক করে ওনার উটটাকে জবাই করে দিল এবং ওনাকেও তারা কতল করার জন্য উদ্যোগ নিচ্ছে, ওনাকে খুন করে ফেলবে। তো এরই মধ্যে ফামানে আহমুল আহাবিস, যে কোরাইশদের বাইরে কিছু তাদের আশেপাশে মক্কায় যারা নন কোরাইশ গোত্রের লোকগুলো আছে, এই বেচারারা কিছুটা নিউট্রাল, তারা এরকমভাবে ওনাকে হত্যা করতে দিল না, তারা ওনাকে পাহারা দিয়ে ওনাকে প্রোটেকশন দিলেন। অতঃপর উনি দেখলেন যে না, কাফেরদের কাছে উনি কোনো বক্তব্য পৌঁছাইতেই পারবেন না, তারা এমন যে কোনো কথা শুনতেই রাজি নয়। তো নন কোরাইশ লোকেরা কোনো রকম ওনাকে মক্কা থেকে বের করে আবার হুদাইবিয়ার দিকে নিরাপত্তার সাথে পার করে দিল, কাজেই এই মিশনটা ব্যর্থ হয়ে গেল, তাদেরকে তিনি কথা বলতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন এখন কি করা যায়। অতঃপর তিনি মনে করলেন যে খুব কোরাইশের মধ্য থেকেই একজনকে বিশিষ্ট নাম করা কাউকে পাঠাতে হবে, যার কথা তারা হয়তো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারে, কিছু অখ্যাত বা মদিনার কাউকে দিলে তারা পাত্তা দিবে না। কোরাইশদের মধ্য থেকে তিনি বাছাই করলেন ওনার অন্যতম নাম করা সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, বললেন যে ওমর, আপনাকে মক্কা যেতে হবে এবং মক্কার লিডারদেরকে কথাগুলো পৌঁছাইতে হবে, আমি কি চাই, আমাদের লোকজন কি জন্য এসেছে তাদেরকে ভালো করে বোঝানো দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, তিনি গেলে ওনার তো কিছু রোল আগে ছিল, তিনি ইসলাম কবুল করেই প্রকাশ্যে নামাজ পড়েছেন, চ্যালেঞ্জ করেছেন, এখন তারা ওনাকে পাইলেই তো চ্যালেঞ্জের জবাব দিবে, জবাব মানে কি ওনাকে তো ফিজিক্যালি অ্যাটাক করে দিবে শেষ করে। উনি বুঝতে পারলেন এটা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আপনি বললে তো আমি যাব, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে ইন্নি আখাফু কুরাইশান আলা নাফসি ওয়ালাইসা বিমাক্কাত মিন বনি আদি ইবনে কাব আহাদুন ইয়ামনাউনি وقد عرفت قريش عداوتي اياها غلظتي عليها يا رسول الله কিন্তু আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে অ্যাটাক করে ফেলবে, কোন কথা বলার সুযোগই দেবে না। আর আপনি জানেন আমি আদি ইবনে কাবের অন্তর্ভুক্ত, ওই কবিলার লোকগুলো তারা আমাকে কেউ প্রতিরক্ষার জন্য কবিলার পক্ষ থেকে কবিলার লোককে যে আত্মরক্ষা করে সেটাও তারা করবে না, এটাও তাদের কাছ থেকে আমি যদি জানি। আর কুরাইশ ভালো করে জানে আমি ইসলামের ব্যাপারে কেমন শক্ত অবস্থানে ছিলাম, তাদেরকে আমি কিভাবে চ্যালেঞ্জ করেছি এবং আমি কঠোরভাবে এগুলোকে নিয়েছি, আমার মনে হচ্ছে তারা আমাকে কথা বলার সুযোগই দিবে না, এই মিশন যে সাকসেসফুল হবে না আমার মনে হচ্ছে। আমি আপনাকে পরামর্শ দিই আরেকজন যার গায়ে তারা সহজে হাত দিবে না, ওইরকম একজনকে আমি আপনাকে পরামর্শ দিই, কে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওনার একটা আলাদা শান আছে, এমনি উনি মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র, এই শেরিকের জামানায়ও ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সবাই জানে অত্যন্ত ভদ্র একটা মানুষ, তার সঙ্গে এত ভদ্র মানুষের সঙ্গে কেউ বেয়াদবি করবে না, ওনার কোনো শক্ত অবস্থান এভাবে নাই যে তিনি কারোর মারমুখ হয়ে কোনো প্রতিবাদ করেন, কিছুটা এই ধরনের লোক, খুবই লাজুক স্বভাবের লোক, কাজে ওনার একটা আলাদা পরিচিতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে আসলে অ্যাগ্রি করলেন যে ঠিকই এটাই রাইট প্রপোজাল হবে। তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন যে ভালো করে যাও মক্কাতে গিয়ে বুঝাও যে আমি আসলে আদৌ যুদ্ধ করা, মক্কা দখল করার কোনো ফন্দি নিয়ে আসিনি, জাস্ট আল্লাহর ঘরটা জিয়ারত করবো, সাহাবিদেরকে নিয়ে আমরা তাওয়াফ সাই ওমরা কাজটা সেরেই চলে আসবো। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রবেশ করতে যখন ঢুকলেন, সেখানেই প্রবেশ মুখেই দেখা হয়ে গেল আবান ইবনু সাঈদ ইবনে আস এর সঙ্গে। তিনি তখনও মুসলিম হননি, তিনি মক্কায় কোরাইশদেরই একজন লোক। আর তিনি আবান ইবনে সাঈদ এর সঙ্গে ওনার ওসমান রাদিয়াল্লাহু আনহুর আগে থেকে একটা সখ্যতা, ভালো সম্পর্ক ছিল। আবান ইবনে সাঈদ দেখলেন ওসমান এভাবে ঢুকলে তার লাইফের ব্যাপারে ওনার চিন্তা হয়ে গেল। তিনি বললেন যে এক কাজ করি, আমি আমার আপনার উট রাখেন, আপনি আমার উঠে চড়েন, অথবা উনি ওনার উঠে উঠলেন, বলে দুইজনে এক উঠে যাই, আমি সামনে থাকবো আপনি পিছনে থাকবেন, কেউ অ্যাটাক করতে আসলে আগে তো আমি আসি। তারপরে এভাবে করে ওনাকে উঠালেন পিঠের মধ্যে একই উঠে। এরপরে তিনি বললেন, ডিক্লেয়ার করলেন যে আমি ওসমানকে নিরাপত্তা দিয়েছি। এটা আবার তাদের একটা রেওয়াজ ছিল, কোন এক ব্যক্তি যদি বলে আমি তার কফিল, এই যে সৌদি আরবে কফিল হয়, আমি তার জিম্মাদার, তার দায়িত্ব আমার হাতে, এটা ডিক্লেয়ার করে দিলে তখন কেউ তার গায়ে হাত দিবে না। তাকে অ্যাটাক করা মানে এই লোককে অ্যাটাক করা যে ডিক্লেয়ার করেছে। এইটা কিন্তু আরবদের মধ্যে তারা খুব মানত। আর আবান ইবনুল আস, আবান ইবনে সাঈদুল আস, তিনি মোটামুটি তাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব। তো উনি যখন তাকে নিরাপত্তা ডিক্লারেশন দিলেন এবং তিনি শেষ পর্যন্ত সাকসেসফুল হলেন যে কোরাইদের লিডার সুফিয়ান, আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো এবং আরও যে লিডার যারা ছিল তারা সবাই ওনার কথা শুনলেন, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটাকে পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিলেন যে কেন তিনি এসেছেন, ওনার উদ্দেশ্য কী, এটা ভালো করে ব্যাখ্যা করলেন। তো তারা শুনে এখনও কোনো জবাব দেয়নি, তারা পরামর্শ করবে আরও। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা খুবই সম্মানের সাথেই বললেন যে ইনশি ইতা আন তাতুফা বিল বাইত ফাতুবিহি, তো তুমি যদি সুযোগ নিতে চাও মক্কায় যখন আসো তাওয়াফ করার চান্স নিতে চাও, চান্স নাও, তোমাকে আমরা অ্যালাউ করলাম। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন মা কুনতু লি আফআলা হাত্তা ইয়াতুফা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করবেন আর আমি তাওয়াফ করব, এটা আমি পারব না, উনি করলে তাহলে আমি করতাম। ওনার ফিলিংটা দেখছেন না, সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন এত আরজু করে, উনি করবেন আর আমি করব, এটা কেমন হয়? তো তারা ওনাকে কিছু বলল না, ইতিমধ্যে তারা ওনাকে কোনো খবরও দেয়নি ক্লিয়ারলি, তারা পরামর্শ করতেছে কোনটা করবে কোনটা করবে, এর কথা কি রাখবে না ওনাদেরকে অ্যাটাক করবে না কি করবে, তাদের এখনও সলা পরামর্শ চলছে। কিন্তু তারা ওনার কাছ থেকে বক্তব্য শুনলেন, একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলো তাদের কাছে, আর কোনো সন্দেহ থাকলো না, অবিশ্বাস থাকলো না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নির্ভেজাল শুধু ওমরায় করতে এসেছেন, আর কোনো উদ্দেশ্য নয়। এই পয়েন্টটা অন্তত তাদের কাছে ক্লিয়ার হয়েছে, তার ভিত্তিতে তারা সলা পরামর্শ করছে। তো তারা বললো যে তুমি একটু অপেক্ষা করো, আমরা একটা ফয়সলা যাই, তারপর তোমাকে জানাবো ইয়েস নো কোনটা করি না করি। তো ইতিমধ্যে এখন ওনা তো যেতে দেরি হয়ে যাচ্ছে, আর উনি তো মোবাইল ফোনে খবর দিতে পারছেন না যে আমি তো একটু পরে আসবো, এখনই আসতে পারতেছি না, এই ফোন তো নাই, আর যেতে লেট হয়ে যাচ্ছে, কয়েকদিন হয়ে গেল তারা কোনো জবাব দিচ্ছে না। ইতিমধ্যে মুসলমানরা একটু চিন্তায় পড়ে গেলেন, কি ওসমানকে কতল করে ফেলেছে, আর কেমনে কেমন একটা গুজবও উঠে গেল যে ওসমানকে তারা বোধহয় হত্যা করে ফেলেছে। এই খবরটা মুসলমানদের ক্যাম্পে পৌঁছে গেল। তা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত খবর না দিবেন, উনি কি গায়েব জানেন নাকি? তিনি তো জানেন না। যারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়েব, এই কথাটা কোন কি ঠিক, কত খামাখায় কি নিয়ে মানুষ লড়াই করে। তিনি জানলে তো বলতেন না ওসমান ঠিক আছে, তোমরা এইগুলো গুজবে বিশ্বাস করো না, তা তো বলেন নাই। বরঞ্চ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে খবর দিলেন যে উনিও গুজব শুনলেন, তিনি বললেন লা নাবরাহু হাত্তা নুনাজিজাল কওম, যদি ওসমানকে কতল করা হয়ে থাকে আমরা এখান থেকে মদিনায় যাব না যতক্ষণ এই রক্তের বদলা না নিয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন জমায়েত হওয়ার জন্য, জমায়েত হয়ে বললেন যে আমরা এখন এই এই কথায় সবাই একমত হব, সবাই শপথ করব, প্রতিজ্ঞা করব যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। কে কে রাজি আছে সবাই বায়াত করো, শপথ করো। এখন তিনি শপথ করতে গিয়ে সবাইকে খবর দিলেন, আর তিনি একটি গাছের নিচে বসছেন, একটু ছায়া আছে, আর সেই গাছের নিচে বসে তিনি শপথ নিচ্ছেন। গাছটা খুব বড় না, একটু ছোটই ছিল, গাছের আবার শাখা ওনার মাথার উপরে পড়ে যাচ্ছিল এমনি করে। তো এক সাহাবি ছিলেন মাকলিব ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই গাছের ওই শাখাটাকে, ডালটাকে ওনার মাথা থেকে উঁচু করে এমনি তুলে ধরেছেন, কেটে ফেলেননি, তাহলে তো ছায়া দরকার, ছায়া পাবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাম ছায়াও পাচ্ছেন, আবার মাথার উপরে ওটা চাপ দিয়ে নাই, উনি শূন্য করে ধরে রাখছেন। এরপরে তিনি সাহাবিদের বায়াত নিচ্ছেন। সর্বপ্রথম যিনি বায়াত নিয়েছেন, যে সাহাবি সর্বপ্রথম বায়াত নেওয়ার সৌভাগ্য হয়েছে, তিনি হচ্ছেন আবু সিনান আবদুল্লাহ ইবনে ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু। অতঃপর সাহাবারা একের পর এক বায়াত নিচ্ছেন, কেউ কেউ দলে দলে আসছেন, কেউ কেউ একলা আসছেন, বিভিন্ন জায়গায় ওনারা তো তাঁবুর মধ্যে ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বায়াতের খবর যখন হচ্ছিল, তখন সবাই ওদিকে দৌড় দিচ্ছে, তিনি খবর পান নাই, তিনি ওনার যুদ্ধের বর্ম ঠিকঠাক করতেছেন, কারণ যুদ্ধ করতে হবে এই খবরই তিনি জানেন, যে তারা মুসলমান আজকে হত্যা যদি করে থাকে আমরা এটার জন্য যুদ্ধ করতে হবে তাদের প্রতিশোধ নিতে। তো এই অবস্থা থাকা অবস্থা যখন তিনি দেখলেন যে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে দৌড় দিচ্ছে কোনো খবর, তিনি বললেন কি খবর হচ্ছে, তুমি ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালে, যা বাবা খবর নিয়ে আসা কি হচ্ছে দেখাও। তো ওখানে এসে দেখলেন আবদুল্লাহ ইবনে ওমর, যে সবাই তো বায়াত নিচ্ছে, শপথ করছে, তো আবদুল্লাহ ইবনে ওমর নিজেও শপথ নিয়ে ফেললেন, নিয়ে বাবাকে বললেন। এরপরে সবাই, তিনিও আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনিও বায়াত করলেন। এরপরে আরেকজন সাহাবি, ওনার নাম হচ্ছে সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বীর, খুবই বড় সাহসী বীর যোদ্ধা ছিলেন, উনি তিনবার বায়াত করেছেন। তিনি শুরুতেই সবার সঙ্গে বায়াত করলেন, মাঝখানে যারা আসলো তাদের সঙ্গে বায়াত করেছেন, একদম শেষেও বায়াত করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তিনবার বায়াত করিয়েছেন, কারণ কি, এটার ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে তিনি খুব সাহসী ছিলেন, যোদ্ধা ছিলেন, এইরকম লোকের অবস্থান, ভূমিকা যুদ্ধের মধ্যে খুব দরকার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তিনবার বায়াত করিয়েছেন, যাতে ওনার এই বীর যোদ্ধাটা যেন ঠিকমতো সেখানে তার রোল প্লে করে, এটা কনফার্ম হওয়ার জন্যে। ওকে, তো উনি নিজে বলেন আমি তো বায়াত করলাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আমাকে বলতেছেন বায়ে সালামা সালামা আবার বায়াত করো। আমি বললাম বায়া টুকাই রাসুল্লাহ, আমি তো অলরেডি বায়াত করে ফেলেছি, ফি আউয়ালিন নাস, প্রথম দফায় যারা আসলো তাদের সঙ্গেই করে ফেলেছি। কওয়াল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইদান, তিনি বললেন আবার করো, তা আবার করলাম, তারপরে আবার হয়ে গেছে, আবার লোকরা আসছে, আমি এক সাইডে দুলে বসছি, তিনি বলে একলা বসে আছে কেন, ওখানে আসো, এই এই গ্রুপে জয়েন করো। এভাবে তিনবার আমাকে তিনি বায়াত করালেন। অন্যরা এতে আসছে যে তৃতীয়বার তিনি বলেন আল্লাহ তু বা ইয়া সালামা সালামা বায়াত করবো না, কুলতু কাদ বা ইয়া তুকে রাসূলুল্লাহ ফি আউয়ালিন নাস ও ফি আউসাতিন নাস, আমি তো প্রথম গ্রুপের সঙ্গে করছি, মাঝখানে গ্রুপের সঙ্গে করছি। তিনি বললেন ওয়াইদান, থার্ড টাইমে বলেছে এবারও করো আবার। তারপরে আমি বায়াত করলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দি একটা যুদ্ধের সামগ্রী আমার হাতে দিলেন, যে এগুলা রাখো তোমার কাছে, ওনাকে স্পেশালি এগুলো রাখতে দিলেন, যে এগুলো তোমার কাজে লাগবে যুদ্ধের ময়দানে। এরপরে বায়াত শেষ, সেগুলো ওই সাহাবির কথা আসছে সালামা রাদিয়াল্লাহু আনহু, সালাম ইবনে আকওয়া। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখা হলো, তো দেখা ওনার হাতে যেটা দিছিলেন যুদ্ধের অস্ত্র সেটা নাই। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার হাতে যেটা দিলাম সেটা কই? কুলতু ইয়া রাসূলুল্লাহ লাকিয়ানি আম্মি আমিরান আজিলান, যে আমার চাচা আমের, উনিও বায়াত করেছেন, তো দেখলেন যে ওনার হাতে কোনো অস্ত্র নাই, আমার হাতে তো ভাঙ্গাচুরে একটা আছে, আপনি যেটা দিচ্ছেন ওইটা ওনাকে দিয়ে দিলাম আমি। ফা আতাইতু ইয়াহা, তো এটা শুনে ফা দাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটু মুস্কি হাসি দিলেন ওনার এই কাজটা দেখে। পরে বললেন ওয়াকালা ইন্নাকা কাল্লাযী ক্বালাল আউয়ালু আল্লাহুম্মা আবগিনি হাবীবান হুয়া আহাব্বু ইলাইয়া মিন নাফসি, তিনি হেসে দিয়ে বললেন যে আল্লাহ, এক লেখক দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে এমন একজন ভালো মানুষ মিলিয়ে দেন, দোস্ত মিলিয়ে দেন, মহব্বতের পাত্র মিলিয়ে দেন, যে আমার কাছে আমার জানের থেকেও সে বেশি প্রিয়। তোমরা হলে তুমি তোমার থেকেও তারে বেশি মহব্বত করো মনে হলো। যাই হোক, তিনি আর কিছু বললেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াত যখন করছেন, করতে করতে এক পর্যায়ে তিনি নিজের বাম হাত দিয়ে ডান হাত ধরলেন। ওনার হাত ধরে তোরা বায়াত করতেছিল, তো সব সাহাবিরা শেষ হয়ে গেল, তখন তিনি নিজের বাম হাতটা দিয়া ডান হাত ধরলেন, ধরে বললেন এই হাতটা আমার, এটা ওসমানের হাত, হাত ইয়াদু ওসমান, ওকে, এইটা ওসমানের বায়াত আমার হাত দিয়ে করছে, সে যদি বেঁচে থাকে তাহলে তার পক্ষ থেকে বায়াত করে দিলাম। যাতে করে এই কেন এটা করলেন, ওনার জন্য তো বায়াত করা, তো ওনাকে দিয়ে আবার ওনার হাতের বায়াতের দরকার আছে কিনা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন আজকে যারা বায়াত করবে তাদের পরম সৌভাগ্যশালী তারা হবে, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি ইন কেস বেঁচে থাকেন এই সৌভাগ্য থেকে, এই বায়াত থেকে তিনি যেন মাহরুম না হয়ে যান। এবং পরে বোঝা গেছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছিলেন এবং এই বায়াত আলাদের শানে যে কি আয়াত নাজিল হয়েছে সম্মান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মিস করাতে চাননি। এরপরে আসলো তিনি বায়াত করালেন আর বলে বললেন যে ইন ওসমানা ফি হাজাতিল্লাহি ওয়া হাজাতি রাসূলিহি, যদিও ওসমান মক্কা গিয়েছে আল্লাহ এবং তার রাসুলের দরকারি কাজে, যদি সে বেঁচে থাকে তাকেও আমি বায়াতের সুযোগ দিতে চাই, এই জন্য আমি এই হাত দিয়ে আরেক খাতা ধরলাম। তারপরে বললেন ফাকানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসমান খাইরান মিন আইদিহিম লি আনফুসিহিম, সাহাবিরা বললেন আরে ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাগ্য কত ভালো, ওনার হাতে বায়াত করলে যে শরফ হতো তার চেয়ে বেশি শরফ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে ওনার বায়াত হলো, ওনার হাত দ্বারা বায়াত হলো। কাজেই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু না থেকেও বায়াত তো হলোই হলো, আর সব সাহাবি থেকে আরো শানদার হয়ে গেল তার বায়াত। বায়াত কিসের জন্য হয়েছে, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খুনের বদলা নিতে গিয়ে আমরা যদি জান দিতে হয় জান দেব, আর শক্ত চ্যালেঞ্জ আসলেও আমরা কেউ পালিয়ে যাব না, পিছনের দিকে যাব না। কারণ ওহদের যুদ্ধে কিছু কিছু সাহাবি পিছনের দিকে চলে গিয়েছিলেন মনে আছে তো, সেইটা কনফার্ম করার জন্য তিনি এই বায়াত করলেন। সবাই বায়াত করেছে, যত যায় প্রায় 1,500 মতো আসছিলেন না সাথে ওনার সঙ্গে, সবাই বায়াত করলো, একটা লোক বায়াত করলো না। এই লোকটা কে, তার ঘটনা কি? সে তার নাম হলো আল জাদ ইবনে কাইস। এই একটি লোক, সে আসলে অরিজিনালি সে মোনাফেক, মুসলমানদের দলে এখন আসছে এই তাওয়াফ করার সুযোগ নিতে, উমরা করার সুযোগ নিতে, ভিতরে ভিতরে মোনাফিক, ইসলামকে পছন্দ করে না। তার একটা উঁট নিয়ে সে আসছিল, যে উঁট চাষে একটা লাল উঁট ছিল, সে একটু বেশ ধনী প্রকৃতির লোক, আর লাল উঁট তো আরব দেশে সবচেয়ে দামি উঁট, ওইটা নিয়ে সে আসছিল সফরের সাথে। আর যখন বায়াত হচ্ছে সবাই গিয়েছে, সে নিজেকে হাইড করার জন্য উঁটের পিছনে এমনি করে গুজো হয়েছিল চার পায়ের ভিতরে নিচে মাথা গুজিয়ে, যাতে তাকে কেউ না দেখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত শেষে বললেন সব সাহাবিকে, কুল্লুকুম মাগফুরুল্লাহু ইল্লা সাহিবাল জামালিল আহমার, তিনি বললেন তোমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন যারা বায়াত করেছ, তবে লাল উঁটওয়ালাকে আল্লাহ মাফ করেন নাই, কারণ সে তো বায়াতই করে নাই, তাকে আল্লাহ মাফ করবেন কেন? তো এক সাহাবি এটা শুনে আফসোস করলেন, আহারে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সে তো আমাদের দলেই আসছে, এখন মুনাফিক না নন মুনাফিক এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলেন না, এই লোকটা মুনাফিক এটা মুনাফিক, তিনি লিস্ট গোপন রাখেন তাই না? তো ওই সাহাবি তার জন্য খুব সিম্প্যাথেটিক হয়ে গেলেন, বললেন আহারে এই বেচারা কী উপায় হবে। তো আমি তার কাছে দৌড়ে আসলাম, এই হাদিস শোনার পরে যে সবাইকে মাফ করা হয়ে গেছে লাল উট ওয়ালা ছাড়া, আমি তার কাছে দৌড়ে আসলাম, এসে আল জাদ ইবনে কাইসকে বললাম তাহলে ইস্তাগফির লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো বায়াত নেও নাই, আহারে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, এখন সময় আছে জলদি করে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে তুমি বায়াত করে ফেলো বা ওনার কাছে মাফ চাও, তিনি তোমাকে আল তোমার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেবেন। আশা করা যায় তুমি এই সুযোগটা মিস করবা না, তোমার কপাল পুড়ে যাবে, তাহলে আসো। এখন সে কি জবাব দেয় জানেন? লান আজিদা দাল্লাতি আহাব্বু ইলাইয়া মিন আন আস্তাগফিরা লি সাহিবুকুম, বলে যে আমার যদি কোনো জিনিস হারিয়ে যায় পকেট থেকে, সেইটা পাওয়া আমার কাছে অনেক বেশি দামি ওই তোমাদের ওই লোকের কাছে গিয়ে বায়াত করার তুলনায়। আর কি একটা তার হারিয়েও গেছিল, তখন সে খুঁজতেছে ওটা, আর খোঁজা অবস্থায় ওই সাহাবী জাবরিন আবদুল্লাহ গিয়ে বললেন এই খবরটা, তখন সে বলে আর আমি একটা জিনিস খুঁজতেছি, কান রাজুলান ইয়ান শুধু দাল্লাতাল্লাহু, সে কি একটা হারিয়ে গেছিল ওটা খুঁজতেছিল, বলে যে আমার এটা বেশি দরকার তোমার বায়াত করার থেকে। কিসমত দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এত বড়, ওনাকে সামনে পেয়ে সুযোগ না নেওয়া, এর চেয়ে বদ কিসমত কি হতে পারে? তো মুনাফিকদের এমনই দুর্ভাগ্য ছিল, তাই না? এখনো আছে মুসলমানদের মধ্যে এরকম মুনাফিক কিসমের লোক কি পরিমাণ আছে? আল্লাহু আকবার। ইসলামের মানে কোনো কাজে না লেগে রাত দিন আল্লাহর দুশমনদের সঙ্গে তাদের কি আছে গভীর সম্পর্ক, কিভাবে কোনখান দিয়ে ইসলামের একটু ক্ষতি করা যায়, ইসলামের কাজটা বাড়ানোটাকে কিভাবে ঠেকানো যায়, কোন কাজ করলে ইসলামের ক্ষতি হবে, এই কাজে তারা আছে। ইসলামের কাজে তাদের খুব কষ্ট হয়ে যায়, ইসলামের উন্নতি দেখলে তাদের ভালো লাগে? লাগে না। তাহলে এরকম লোক সব জমানায় ছিল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানায় থাকতে পারে তাহলে আমাদের জমানায় থাকলে কি আশ্চর্যের কথা? এটা কিসমত, কিসমত কার কিসমতে আল্লাহ ইসলামের মায়া মহব্বত দিয়েছেন, কার কিসমতে আল্লাহ ইসলামের দুশ্মনে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে তিনি বলেছিলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মান বায়া তাহতা শাজারাতি ইল্লা সাহিবাল জামালিল আহমার, যত লোক এই গাছটির নিচে বসে করে বায়াত করেছিল তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, ওই লাল উটওয়ালার মালিকটা ছাড়া। আর এই লোকটার হাকিকত কি? আর জাদ ইবনে কাইস, সে বনি সালামা গোত্রের, যে মদিনার অন্যতম একটা গোত্র ছিল বনি সালামা, তারা শহরের মূল জায়গায় ছিল না, একটুখানি দূরে ছিল আর কি, শহরতলি বলতে পারেন, পার্শ্ববর্তী। তাদের এক ধরনের লিডারশিপ তার কাছেই ছিল, সেই তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার সময় ওই সময় সে তাদের লিডার, ওই কবিলার লিডার। এখন লিডার হওয়ার পরে তখন যারা ওরা তখন ইসলাম কবুল করে ফেললে, এই কবিলার সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বনি সালামার লোকেরা প্রায় সবাই ইসলাম কবুল করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, মান সাইয়িদুকুম ইয়া বনি সালামা, বনি সালামা তোমাদের কবিলার হেড কে, লিডার কে? কুলনা জাদ ইবনে কাইস, বলে আমাদের লিডার হচ্ছে জাদ ইবনে কাইস। আল্লাহ আন্না নুবাখিল, তো লিডার হলে কি হবে, এক বড় বখিল কিসিমের লোক। তো কোন কোন রেওয়ায়েতে আসছে তিনি জিজ্ঞেস করলেন, বিমা সাওয়াতুমুহু, তো কি কারণে তোমরা তাকে লিডার বানিয়েছিলে, কি কোয়ালিটি দেখে? তো ওনারা জবাব দিলেন যে বিআন্নাহু আকসারুনা মালান ওয়া ইন্না আলা যালিকা লানানজুহু ইলা বিল বুখল, যে আমরা তো তাকে লিডার বানিয়েছিলাম, আমাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি সেই লোকটি। তার লোকেরা ধনী ব্যক্তি লিডার হওয়া পছন্দ করত, কি কারণে জানেন? যখন অভাব অনটন থাকবে, ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে, তখন লিডার কিন্তু এই হেল্পটা করবে। এই জন্য আরবের লিডারদের একটা গুণ ছিল, তারা সবাই কিন্তু সাখি হতো, দানশীল হতো, খরচ করতো অন্যদের জন্য, এটা ছিল অন্যতম কোয়ালিটি লিডার হওয়ার। তো তিনি বললেন যে এই তো বখিল হলে তোমরা তাকে লিডার বানিয়েছে কেন? ও আইয়ুদা ইন আদওয়া মিনাল বখল, লাইসা যালিকা সাইয়িদুকুম, এটা বখিলের চেয়ে আর খারাপ রোগ কোনটা আছে, এটা তোমাদের লিডার হতে পারে না। তো তখন লোকেরা বললেন, ফামান সাইয়িদুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের লিডার কি হবে, আপনার প্রস্তাব কি? তিনি বললেন, সাইয়িদুকুম বিশর ইবনুল বারা ইবনে মারুর, এই লোকটি তোমাদের লিডার হওয়ার উপযুক্ত। আবার কোন কোন রেওয়ায়তে আসে তোমাদের সাইয়েদ হল সাইয়েদুকুম আমর ইবনুল জামুহ, আরেকজন সাহাবি তার নাম প্রস্তাব করলেন, তিনি হচ্ছেন আমর ইবনুল জামুহ, দুইটা রেওয়ায়ত আসছে। এটা নিয়ে ওলামা এখানে আলোচনা করে বলেছেন যে এক পর্যায়ে বিশর ইবনে আল বারা ওনার উনি কোন এক যুদ্ধে ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যান, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে জামুহকে প্রপোজ করেছিলেন লিডার হিসাবে। কাজে এভাবে দুটো হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন দূর করা যেতে পারে। যাই হোক, এখানে আমরা দেখলাম যারা লিডার হবেন কোনো জায়গায় তাদের একটু কি লাগবে, তারা একটু বদান্যতা, দানশীল, একটু ব্রড মাইন্ডেড, ছোট মনা লোকেরা লিডার হওয়া কি ভালো? মনের দিক থেকেও ছোট, হাত খরচের দিক থেকেও ছোট, এইরকম লোক লিডার হলে উম্মতের কপাল পড়ে। বড় লিডার হোক ছোট লিডার হোক, তাহলে যাদেরকে দায়িত্ব পালন করতে হয়, দায়িত্বশীল হয়, লিডারশিপ যাদের অর্জন কাঁধে এসে পড়ে, তাদের মনটাকে বড় করতে হয়, দিলটাকে বড় করতে হয়, অনেক জায়গা থাকতে হয়, ক্ষমা করতে হয়, বড় মনের অধিকার হতে হয়। বড় মন আর ছোট মন এটা চিনেন? সবাই আমরা চিনি। উনি খুব বড় মনের অধিকারী আর লোকটা ছোট মনের অধিকারী, বলে না লোকেরা? আরেকটা বলে বড় লোক, আরেকটা বলে ছোট লোক। এই লোকটা খুবই ছোট লোক, কি বুঝেন এর দ্বারা? বখিল, তারপরে আপনার তার আচার ব্যবহার লেনদেন একেবারে নিচু মনা। তার এরকম লোককে, এরকম লোক লিডার হয়ে গেলে ওই জমানার লোকগুলোর কপাল পড়ে। এটা আমরা এখান থেকে শিখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন লিডারশিপ হিসাবে বড় মনের, উদার হস্তের, উদার মনের লোককে। ওকে, এরপরে আমরা আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দর সুন্দর হাদিস বললেন বাইয়াতে রিদওয়ান আলাদের বিষয়ে। তিনি আরো বলেন লা ইয়াদখুলুন নার আহাদুন মিমান বাইয়া তাহতা শাজারা, কেউই জাহান্নামে যাবে না যারা এই বাইয়াতে রিদওয়ান এই গাছের নিচে শপথ করেছিলেন, কেউ জাহান্নামে যাবে না। তারপরে তিনি বাইয়াত শেষ করে আরেকটি হাদিসে বলেছেন আনতুম খাইরু আহলিল আরদ, এই জমিনের মধ্যে যত মানুষ আছে তোমরা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তার মানে সাহাবিরা আরো কিছু মক্কায় ছিলেন যারা মাজলুম হিসাবে হিজরত করতে পারেননি, মদিনায় কিছু সাহাবি রয়ে গেছিলেন যারা ওনার সঙ্গে এই 1500 সাহাবির কাতারে ঢুকেননি, কিছু মদিনার বাইরেও কিছু কবিরার মধ্যে কিছু মুসলিম ছিলেন তারাও আসেননি। সবার তুলনায় ওই সময় এই বাইয়াতে রিদওয়ানের যারা করেছিলেন তাদের শানটা ছিল সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে। আরেকটি হাদিসে এসেছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আন আবদান লি হাতিব ইবনে আবি বালতা জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশকু হাতিবান, কোন অন্য এক সময়, বাইয়াতে রিদওয়ানের সময় না, অন্য এক সময় এক ক্রীতদাস আসলো তার মালিক তার মনিবের ব্যাপারে একটু কমপ্লেন করতে যে আমার প্রতি খুব দুর্ব্যবহার করে। মনিবটা হলো হাতিব ইবনে আবি বালতা, এক সাহাবি, বদর যুদ্ধে তার ঘটনা আছে আপনারা জানেন। তো ওনার ব্যাপারে কমপ্লেন করলেন, ইয়াশকু হাতিবান, খুব মানে বললেন ওনার ব্যাপারে একটু যে এই লোকটা মোটেই ভালো না, আল্লাহ তাআলা তাকে ভালো কিছু ডিল করবেন না, আমার এত কষ্ট দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, শেষে লোকটা বলল সেই কমপ্লেন করতে করতে লা ইয়াদখুলান না হাতিবুন নার, হাতিবের কপালে জাহান্নাম ছাড়া বোধহয় কিছু নাই, ওই কৃতদাস বলতেছে, সে অতিষ্ঠ হয়ে গেছে আর কি কোনো কারণে তার ব্যবহারে। যাই হোক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন কেদাবতা লা ইয়াদখুলুহা ফা ইন্নাহু শাহিদা বদরান ওয়া হুদাইবিয়া, তোমার কথা ঠিক নয়, সে জাহান্নামে প্রবেশ করবে না, কারণ হাতে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাইয়াতে রিদওয়ানেও অংশগ্রহণ করেছে, কাজে তার জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে। এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে এসে ওকে তিনি বললেন, লা ইয়াদখুলুন নারা ইনশা আল্লাহ মিন আসাবে শাজারাতি আহাদুন আল্লাযিনা বায়াউ তাহতাহা। সেখানে তিনি পরে বলছিলেন অনেক পরে যে যারা বাইয়াতের রেদওয়ানে গাছের নিচে শপথ করেছিল, আল্লাহ চাইলে তারা কেউই জাহান্নামে যাবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বালা, তিনি একটু মানে বললেন যে কিছু কিছু আছে ওখানে, দুই একজনের খবর আছে যারা তো জাহান্নাম থেকে বাঁচতে পারবে না মনে হয়। উনি এরকম একটা কারো ব্যাপারে ওনার নেগেটিভিটি ছিল আর কি, কিছু নেগেটিভ জিনিস ওনার কাছে হতে পারে ছিল, এরকম একটা নেগেটিভ কমেন্ট করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফান্তাহারাহা, না এমন মন্তব্য করো না যারা বাইয়াতের রিদওয়ান করেছে, যেই হোক তাদের নেগেটিভ মন্তব্য করা যাবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা মোটামুটি উনিও তো আলেমা, কোরআন জানেন, তিনি বললেন যে আল্লাহ না বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তো সবাই যখন জাহান্নামের উপরে দিয়ে জান্নাতে যাবে ওই জাহান্নামের উপরে দিয়ে তো ক্রস করা লাগবে, কারণ আল্লাহ তাআলা তো বলছে, শুধু হাতেমের ব্যাপার না, ওনার বক্তব্য ছিল যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ যে বলছেন সবাইকেই জাহান্নামের উপরে দিয়ে যাইতে হবে। এখন জাহান্নামের উপরে দিয়ে গেলে তো বিপদ আছে, পড়ে যায় কিনা, আর জাহান্নামের গরমে ধরে কিনা, আগুন লাগে কিনা, তো এইটা যখন আয়াত বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, এই আয়াতের প্রথম অংশ পড়েছ, শেষের অংশ কি আছে? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়ানাদারু যালিমিনা ফীহা জাসিয়া, এই সবাই যাবে জাহান্নামের উপরে দিয়া ব্রিজ ক্রস করে। আল্লাহ তো পরে বলছেন যে আমি যারা মুত্তাকি তাকওয়া অর্জন করেছে তাদেরকে আমি নাজাত দিয়ে দেব, আর যারা জালেম কিসিমের লোক নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করে শিরক করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, তাদেরকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো এতে বোঝা গেল যে হাফসা রাদিয়াল্লাহু আনহা তাদের ব্যাপারে কিছু নেগেটিভিটি থাকলেও এটা দূর হয়ে গেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে বললেন, লা তুকিদু নারান বিলাইলিন, হুদাইবিয়ার সময় ওনারা যখন ছিলেন এখানে সাহাবীদেরকে বলছিলেন রাতের বেলা কেউ আগুন জ্বালিও না, কারণ আগুন জ্বালালে কাফের সম্প্রদায়ের লোকেরা টের পাবে যে কোথায় অবস্থান নেওয়া আছে, তাহলে তারা আমাদেরকে অ্যাটাক করবে। তারপরে কিছু পরে আবার এক একদিন পরে তিনি বলেন, আও কেদু ওয়াস্তানি আউ ফা ইন্নহু লা ইদরিকু কওমুন বাদাকুম সাআকুম ওয়ালা মুদ্দাকুম, তারপরে তিনি বললেন যে না এখন এবার আগুন জ্বালাও, আর তোমাদের খাওয়া দাওয়ার কিছু পাক করতে হলো করো, অসুবিধা নাই, তা তোমাদের কে কোনো তারা ধরতে পারবে না ইনশাআল্লাহ, এটা তিনি মোটামুটি বলে দিলেন। আল্লাহ তাআলা এই বাইয়াতে রিদওয়ানের লোকদের উপরে এত সন্তুষ্ট হলেন, তিনি কোরআনে আয়াত নাজিল করলেন সূরা ফাতির 18 নম্বর আয়াতে, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইবায়ুনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বারিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন মুমিনদের উপরে যখন তারা আপনার হাতে আপনার সঙ্গে বায়াত করছিল গাছের নিচে, আল্লাহ জানতে পেরেছেন তাদের অন্তরে কি আছে, কত ধরনের ইখলাসের সাথে তারা এই বায়াত করেছিল, না নিজেদের জানকে প্রয়োজন বুঝে আল্লাহর রাস্তায় তারা কোরবান করে দিবে, এটা আল্লাহ জানতে পেরেছেন তাদের ইখলাসকে। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি নাজিল করে দিলেন, ভয় থাকলো না, কারণ তারা তো যুদ্ধ করতে অনেক অস্ত্র শস্ত্র আনেনি, শুধু শুধুমাত্র নিজের আত্মরক্ষার কিছু সাথে এনেছিল, এ ভয়ের কথা যদি যুদ্ধ লেগে যায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সাকিনা দান করেছেন, অন্তর থেকে ভয় চলে গিয়েছিল, তাদের অন্তরে পিস ছিল, শান্তি ছিল। ও আসাবাহুম ফাতহান করিবা, আর আল্লাহ তাআলা তাদেরকে খুব কাছাকাছি বিজয় কনফার্ম করে দিয়েছেন, ফাতহুন মানে বিজয়, এখনো মক্কা বিজয়ের কোনো খবরই আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দিয়েছেন কিছুদিন পরেই মক্কা বিজয় হয়ে যাবে, যুদ্ধও লাগবে না, এখানে ইঙ্গিত রয়েছে। সাহাবায়ে কেরাম অবশ্য এত ক্লিয়ারলি বুঝেননি যে বিনা যুদ্ধে কেমনি হবে। এরপরে যে গাছ গাছের নিচে ওনারা বায়াত করেছিলেন, গাছটা গেল কই, এই গাছের ব্যাপারে, ওকে, হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে কিছু লোক ওই গাছের কাছে গিয়ে এখন চিন্তা করলো যে ওইখানে এত বরকত আছে, অনেকে নামাজ পড়া শুরু করে দিল। এই যে এখন ওই যে মক্কা মদিনায় তা ওহো দাবালে ওহো দাবালে ধর গিয়েই ওই জায়গায় নামাজ পড়ে, হ্যাঁ এরকম কিছু লোক করা শুরু করে দিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় তিনি নাফেকে পাঠালেন এবং সাদরাতের দোয়ানকে, তিনি বললেন যে কিছু লোক নাফে রেওয়ায়ত করলেন যে নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোককে পাঠিয়ে ওই গাছটাকে একেবারে মূল উৎপাটন করার জন্য, ওখান থেকে উঠাই ফেলানোর জন্য পাঠিয়ে দিলেন। কারণ হলো যে এই গাছ যদি থাকতো আজকে মক্কা মদিনায় হজে গেলে কি করতো, ওইখানে গিয়ে যদি একটা নামাজ না পড়ে একটা ফেরত আসতো না। তো এটা উম্মতের মধ্যে কিছু খাসলত আছে, সব জমানাই ছিল যে আসলটা না নিয়ে ওই জায়গার মধ্যে ওই পাথরের মধ্যে কি বরকত আছে ওটা খোঁজার চেষ্টা করে, ওয়ালের মধ্যে কি আছে। এইরকম এই জন্য এখন বিভিন্ন জায়গায় মাজার কেন্দ্রিক যা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ওই গাছ যদি এখনো থাকতো মাজার তুলনায় এটার দাম কয়শো গুণ বেশি হতো। কিভাবে এখানে গিয়া এই ধরনের গাছ কেন্দ্রিক গাছ পূজা হয়ে যেত হয়তো বা নাউজুবিল্লাহ। এখনো দেখবেন, আমি সাইপ্রাসে গিয়েছিলাম বলছিলাম বোধ হয় যে সেখানে এক সাহাবিয়ার কবর আছে, সেই কবর আশেপাশে যত গাছ আছে বোধ হয় কয়েক হাজার লটকানো আছে ওই গাছের মধ্যে, বিভিন্ন মাকসুদ হাসিল হওয়ার জন্য লটকে রাখছে, একদম ভর্তি হয়ে আছে প্লাস্টিকের কি কি দিয়ে লটকে রাখছে। তো এই যে কিভাবে উম্মতের মধ্যে শেরেক যায়, আর এই শেরেকের ব্যাপারে শক্ত অবস্থান, শেরেক করার আগেই এটার মূল উৎপাটন করে ফেললেন কে, ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে শেরেকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায়? এটার নাম এক্সট্রিমিজম না, এটাই হক। আর কেউ আছে যে শেরেক বেদাত দুইটার মাঝখানে থাকেন, এত বেশি এই মানে কি বলে যে সিরিয়াস হওয়া দরকার নাই, তা হবে না, সিরিয়াস হওয়া লাগবে, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। এখন এদিকে বায়াত হয়ে গেল, আর বায়াতের পরেই বেশি সময় না অল্প সময় পরেই ওসমান রাদিয়াল্লাহু আনহু ফেরত চলে আসলেন নিরাপত্তার সাথে, কারণ মক্কালদের খবর হয়ে গেছে, বায়াতের খবর হয়ে গেছে তাদের যে যদি ওমরকে তা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে না পাঠানো হয় তাহলে খবর আছে খামাখা একটা রক্তপাত হয়ে যাবে। ওকে, তারা ভয় পেয়ে গেল এবং তারা চিন্তা করলো যে কিভাবে আমরা এখন তাদের সঙ্গে একটা সম্মানজনক চুক্তি করতে পারি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রস্তাব পাঠিয়েছে এই চুক্তিটা আমাদের পক্ষে কিভাবে যায়, এইভাবে আমরা এখন এটাকে চিন্তা করে চুক্তি করারই চেষ্টা করি। কিন্তু সবাই রাজি হয় না, কেউ কেউ না না কোনো কথা নাই, যুদ্ধ করে এদেরকে এখানে শেষ করে দাও। তো এখন কিছু আবার তাদের মধ্যে অতি উৎসাহী 80 জন তারা লিডারদেরকে বাদ দিয়ে নিজেরা আসলো, রাতের অন্ধকারে তারা অ্যাটাক করে মুসলমানরা যখন ঘুমাবে তখন শেষ করে দিবে। 80 জন আসলো মুসলমানদের এই ক্যাম্পে, গোপনে গোপনে দূরে থেকে রাত হওয়ার অপেক্ষায় আছে, রাত হয়ে গেলে তারা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আর ওই সময় তারা যখন কাছাকাছি আসলো তখন ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, উনি সতর্ক আছেন, সিকিউরিটির দায়িত্ব দিয়েছিলেন যে কখন রাতে তারা অ্যাটাক করে ফেলতে পারে। তো উনি মাশাআল্লাহ ওনার সঙ্গে যে বাহিনী ছিল তাদেরকে নিয়ে সবগুলোকে অ্যারেস্ট করে ফেলেছেন, ঘেরাও করে একদম ধরে নিয়ে আসলেন সকালবেলা। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে হাজির করে দিলেন। নবী করিম সাল্লাম তাদেরকে বললেন, হাল যে তুম ফি আহাদি আহাদিন আউ হাল জালালাকুম আহাদুন আমানান, তোমরা যেখানে আসছিলে আমাদের কেউ তোমাদেরকে কি নিরাপত্তার চুক্তি করেছিল, যেটা আরব দেশে করে থাকে যে তাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিছি, বলে না কেউ দেয়নি, কেউ তোমাদেরকে নিরাপত্তা দেয়নি, বলে না দেয়নি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সাহাবীদেরকে থামালেন, তাদেরকে ফেরত দিয়ে দাও, নিরাপত্তার সাথে তারা চলে যাক। কারণ তিনি আসলে এখানে এদেরকে হত্যা করে বা মদিনায় ধরে নিয়ে গিয়ে দুশ্মনী আর বাড়াতে চান না, তিনি যে আসল মেসেজ যে আমি আসছি ওমরা করতে, অন্য কোনো উদ্দেশ্য না, এটা প্রমাণ করতে চাইলেন, সবাইকে তিনি ছেড়ে দিলেন, দাও তোমরা চলে যাও। কারো ক্ষতি করলেন না, তারপরে আর যুদ্ধ হলো না। পরে এটা খুব পজিটিভ অ্যাকশন হয়েছে, যার ফলে কাফেরেরা সন্ধি চুক্তি করতে বাধ্য হয়ে গেছে, নৈতিকভাবে তাদের আর কোনো আপত্তি থাকলো না। এই বিষয়ে আল্লাহ তাআলা এটাকে সমর্থন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটাকে আল্লাহ পছন্দ করলেন, এবং পরে আল্লাহ এটাকে কোরআনের আয়াত নাজিল করলেন সূরা আল ফাতহের 24 নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়াকানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। তিনি হচ্ছেন সে আল্লাহ, সে সত্তা যিনি তাদের হাতকে তোমাদের থেকে থামিয়ে দিয়েছেন আর তোমাদের হাতকেও তাদের হাত থেকে থামিয়ে দিয়েছেন, যে কেউ কার উপরে চড়াও হওনি, অ্যাটাক করনি, এই পরিবেশ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করলেন। যখন এমনকি তাদের একটি গ্রুপকে যখন তোমরা ধরে নিয়ে আসলে, তখনও আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিলেন, তোমাদের হাতে তাদের রক্ত প্রবাহিত হলো না। তোমরা যা কিছু করছিলে আল্লাহ সবই জানেন, আল্লাহর তো প্ল্যান আছেই, তোমাদের হাতে মক্কা বিনা রক্তপাতেই আসবে। সেই জন্যই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্যই তিনি ওনাকে সেই তৌফিক দিয়েছেন। এরপরে এখন কোরাই যখন দেখলো যে এখন সন্ধি করা ছাড়া উপায় নাই, তখন তারা পাঠালো সোহাইল ইবনে আমার নামে এক লোককে, তার সঙ্গে আরেকজন ছিলেন হুয়াইত ইবনে আব্দুল উজ্জা আর মেকরাজ ইবনে হাফস, তিনজন। তো সোহাইল তাদের লিডার, এই তিনজনের প্রতিনিধি দল আসলো চুক্তি সন্ধি চুক্তির বিষয়গুলো ঠিক করতে, আলোচনা করতে এবং চুক্তি কনফার্ম করতে। তারা এসে বললো এ তে মোহাম্মদান ফাসালেহ, তারা বলে দিল যাও মোহাম্মদের কাছে তোমরা তিনজন, তার সঙ্গে একটা সন্ধি চুক্তি করে আসো। তবে সন্ধি চুক্তির মধ্যে তোমরা নিশ্চিত করবা যে এই বছর কিছুতেই যেন সে ওমরা করতে না আসে, আমরা তাকে ওমরা করতে দেব না, প্রয়োজন বোধে আগামী বছর করতে দেব। কারণ এই বছর যদি তাকে অ্যালাউ করি, তাহলে সারা আরবের লোকেরা বলবে যে কোরাইশদের শক্তি সামর্থ্য বিদায় নিয়ে গেছে, তারা মোহাম্মদের প্রেশারের কারণে বাধ্য হয়েছে তাকে মক্কা আসার জন্য অ্যালাউ করতে। কাজে আমরা এইটা এইটা আমাদের অত্যন্ত অপমানজনক অবস্থান নিয়ে আসবে, এটা আমরা অ্যাকসেপ্ট করব না। তো সোহাইল যখন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, তার নাম সোহাইল, তিনি তাকে চিনেন, তার নামের দিকে ইঙ্গিত করে তিনি বললেন কাদ সাহুলা লাকুম আমরাকুম আরাদ আল কাওমু সুলহা হিনা বাআসু হাদার রাজুল। তিনি বললেন যে তোমাদের ব্যাপারটা সহজ হয়ে গেছে, সাহুলা মানে সাহাল মানে সহজ হওয়া, আর তার নাম হলো সোহাইল, যার ভিতরে ইজিনেস আছে, নামের সঙ্গে মানুষের কামের সম্পর্ক থাকে, নামের প্রভাব মানুষের মধ্যে থাকে। তিনি বলেন যে সোহাইল যখন আসে তার নামের মধ্যে সহজতা আছে, তাহলে আশা করা যায় তোমাদের সঙ্গে চুক্তি ইজি হয়ে যাবে। তিনি সুসংবাদ দিলেন সাহাবিদেরকে, এই জন্য নাম রাখার ক্ষেত্রে যাতে নামের মধ্যে বরকত থাকে, পজিটিভ মিনিং থাকে, এইরকম রাখা দরকার, তাই না? নামের ক্ষেত্রে আমরা এই যে কি নামের অর্থটা ভালো, পজিটিভ, এটা এদের এই জাতীয় জিনিস হওয়া দরকার। যাই হোক, যখন সোহাইল আসলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সামনাসামনি হয়ে বসলেন, অনেকক্ষণ লম্বা চড়া নেগোসিয়েশন হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এখনও সিদ্ধান্তে আসছে না। তারপরে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা যাই হোক, একটা কাজ অন্তত করো, কোনো রকমে আমাদেরকে উমরা করার সুযোগ দাও, তু খাল্লু বাইনা না বাইনাল বাইতে ফানা তু ভাবি, আমরা খালি তাও আপটা করে আসি, আমাদের খালি আর থাকার দরকার নাই, 1 ঘন্টাও উমরা তো করেই চলে আসি, এই দূর খালি অ্যালাউ করো। সোহাইল একই কথা বলল যে না, সারা আরব দেশের লোকেরা বলবে মোহাম্মদকে অ্যালাউ করতে বাধ্য হয়েছ, থামাইতে পারোনি, তোমাদের তাগুত নাই, এইরকম কথা বলবে, আমরা পারবো না। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলে এতটুকু আপনাকে সিকিউরিটি দিচ্ছি যে আগামী বছর আমরা অ্যালাউ করব, এই কথা চুক্তির মধ্যে লেখা হয়ে যাবে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাগ্রি করলেন, তিনি ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আসো ওনার পক্ষ থেকে চুক্তি লেখার জন্যে, তিনি ভালো লেখাপড়া জানতেন। তারপরে শর্ত সাপেক্ষে ঠিক হয়ে গেছে, অ্যাগ্রি করেছেন, এখন লিখতে হবে। তো লিখতে গিয়ে তিনি লিখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, আলী লেখা শুরু করো বিসমিল্লা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল বলল রহমান কি জিনিস, আমার রহমান ফাওয়াল্লাহ মা আদ্রি মাহিয়া, রহমান কি জিনিস এটা তো বুঝলাম না। তারা আল্লাহকে রহমান হিসেবে চিনে না, এই নামটা তাদের কাছে অপরিচিত।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং
সে বলল এটা বাদ দিয়ে এটা বলেন বিসমিক আল্লাহ আহুম্মা, আল্লাহ আপনার নামে লিখলাম, এইটা লেখেন। আরবরা এটা ব্যবহার করত, রহমান তারা চিনবে না, আল্লাহকে চিনে।
আচ্ছা ঠিক আছে, তো কিন্তু মুসলমানরা বললেন আল্লাহ লা নাকতুবুহা ইল্লা বিসমিল্লাহি রহমানির রহিম। মুসলমানরা কয়েকজন যারা পাশে ছিলেন সবাই সমস্বরে বললেন নো ওয়ে, আল্লাহর কসম বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া লেখা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সন্ধি করতে হবে, এটা এটা নিয়ে ভেজাল বাড়ায় লাভ নেই। বিচক্ষণ নেতা হিসাবে তিনি বললেন উক্তুব বিসমিক আল্লাহ, লেখো ওকে আলী, লেখো বিসমিক আল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার লেখো হাদা মা কাদা আলাইহি মুহাম্মাদুন রাসূলুল্লাহ সোহেল ইবনে আমর, যে এই চুক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সোহেল ইবনে আমরের এই চুক্তি কথাবার্তা ফাইনাল হলো নিম্ন শর্তগুলোতে। এখন সে বলল সোহাইল ওয়াল্লাহি লাউ কুন্না না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা সাদাদনাকা আনিল বাইতি ওয়ালা কাতালনাকা, আল্লাহর কসম এইটা আমরা যদি স্বীকারই করতাম আপনি আল্লাহর রাসূল, তাহলে এই আপনার ঘর আল্লাহর ঘরের জিয়ারত করতে আপনাকে বাধা দিতাম কেন, আর আপনার সঙ্গে আমাদের যুদ্ধই বা হতো কেন, এটাই যদি আমরা মেনে নিই কাজে এটা হবে না। ওলা কিন্তু উক্ত ইসমাকা ইসমা আবিকা, শুধু লিখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, এই নামই হবে আপনার পরিচয়, রাসূলুল্লাহ চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল, তোমরা যদি অবিশ্বাস করো তাতে কিছুই আসে যায় না। ওকে লে আলী উমহ আলী, এটা মুছে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহ কথা কেটে দাও, ইবনে আবদুল্লাহ বসাই দাও। ফাকালা আলী লা ওয়াল্লাহি লা আমহা, আল্লাহর কসম এটা আমি মুছবো না, কেমনি মুছবো আমি, আপনি আল্লাহর রাসূল, এটা আমি কেমনি মুছি আমার হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরে নি মা কেন, হ্যাঁ কোন জায়গায় এটা আমাকে দেখাই দাও। নবী করিম সাল্লাম পড়তে পারেননি, কারণ তিনি পড়তে পারতেন না, লিখতে পারতেন না। আল্লাহ তাআলা ওনাকে পড়ালেখা, দুনিয়ার পড়ালেখা থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত কি কারণে করেছেন, কারণ তারা বলছে অলরেডি তিনি কোরআন বানায় বানায় আনেন আর বলেন যে কোরআন নাজিল হয়েছে। যদি যে লেখা পড়তে পারেন লিখতে পারেন সে কোরআন বানায় কেমনে, এইটা সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে দুনিয়ার পাঠশালা থেকে হেফাজত করেছেন, কিন্তু আল্লাহর পাঠশালায় আল্লাহ ওনাকে সমস্ত জ্ঞান দিয়ে ওহির জ্ঞান দিয়ে ধন্য করে দিয়েছেন। তো দেখাই কোথায় দেখাই দাও, দেখাই দিল, উনি নিজের হাতে সেটাকে কেটে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হচ্ছে এই কাজটা করতে, এইভাবে ওনার খুবই কষ্ট পাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে বললেন আলী তোমার কষ্ট হচ্ছে, আমা ইন্না লাকা মিছলাহা সাতাতিহা ওয়া আনতা মুত্তর, আলী এটা লিখতে কষ্ট হচ্ছে, তোমার জীবনে একদিন ঘটবে এরকম একটা চুক্তি তুমি করবা যেটা তুমি করতে মনে চায় না কিন্তু তোমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, তুমি একদিন ফেস করবা, আমিও শখ করে করতেছি না, এটা বাধ্য হয়ে করছি বড় একটা উদ্দেশ্য হাসিলের জন্য। এটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল মুয়াবিয়ার পক্ষ থেকে সেফিনের ময়দানে, মনে আছে তো এই সেফিনের যুদ্ধে, যুদ্ধ শুরু হয়ে গেল, পরে যুদ্ধ থামার জন্য প্রস্তাব আসলো, তিনজনের পক্ষ থেকে তিনজনের সালিশি বোর্ড করা হয়েছিল, মনে আছে তো? ওকে হাকামাইন, দুই তিনজনের দুইজন আলী রাদিয়াল্লাহু ক্যাম্প থেকে কে ছিলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনে মিলে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ থামানোর জন্য আলাপ আলোচনা করছিলেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন না, কারণ তিনি হলেন বৈধ লিডার, আর আরেক গ্রুপ এসেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওনার সঙ্গে যুদ্ধ করতে, এটা অবৈধ ওনার দৃষ্টিতে, কাজে তাদের সঙ্গে কিসে নেগোসিয়েশন, কিন্তু ওনার পক্ষে যারা ছিল তাদের অনেকে চাপ দিল ওনাকে, যার ফলে তিনি দেখলেন নিজের লোকই হারাবেন, পরে তিনি বাধ্য হয়েছেন এই নেগোসিয়েশনে আসতে। ওইটা ভবিষ্যৎবাণীর ইঙ্গিত করেছিলেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী তোমার জীবনে একদিন ঘটবে মনে চায় না কিন্তু এমন কাজ তোমাকে করতে হবে। যাই হোক, তোমার দুই কপি করা হয়ে গেল, চুক্তি লেখা হয়ে গেল,
এবং এক কপি থাকলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর কপি নিয়ে গেলো কাফেররা তাদের সর্দারদের কাছে। কি কি চুক্তি ছিল কুইকলি আমরা বলি। এক নম্বর ছিল, এই বছর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলু মক্কা, মক্কা প্রবেশ করবেন না, মদিনায় চলে যাবেন। আগামী বছর তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে, আসতে দেওয়া হবে ওমরা করতে, এবং সেখানে তারা 3 দিন থাকবেন এর বেশি না, এবং তাদের সঙ্গে শুধুমাত্র আত্মরক্ষার যে সামান্য অস্ত্র থাকে এগুলো নিয়ে আসতে পারবেন, এর চেয়ে বেশি না। আর কুরাইশরা তাদেরকে ওমরা করতে কোনো বাধা দেবে না। এক নম্বর। দুই নম্বর হলো ওয়াদুল হারবে বাইনা তরাফাইনি আশরা সিনিন, 10 বছরের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ নয়, শান্তি, এই চুক্তি হয়ে গেল। 10 বছরের জন্য আমরা কেউ কাউকে অ্যাটাক করব না। ইয়ামানু ফিহিন্নাস ওয়াকুফু বাদহুম আন বাদ, সবাই সেখানে নিরাপত্তার পরিবেশ তৈরি করবে, কেউ কাউকে অ্যাটাক করবে না, কোনো পক্ষ কোনো পক্ষকে। 3 নম্বর, মান আহাব্বান ইয়াদখুলা ফি আখদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদি দাখালা ফি, যে ব্যক্তি চায় আমাদের আশেপাশের বাইরে যে অন্য কবিলাগুলো কে মুহাম্মাদের সঙ্গে তার গ্রুপে যোগ দিবে, তার পক্ষে থাকবে, কে কোরাইদের পক্ষে থাকবে, এটা তাদেরকে আমরা স্বাধীনতা দেব, অধিকার দেব। যারা এই দলে যোগ দেবে তাদের অ্যালাই হবে, তাদের সঙ্গে মৈত্রী চুক্তি করবে, আর আমাদেরকে যারা পছন্দ করে তারা আমাদের সঙ্গে মৈত্রী চুক্তি করবে, এবং আমরা এটা অ্যালাউ করবে একে অপরকে, এবং তারা চুক্তি করবে তারা আমাদের মতোই আমাদের পক্ষ থেকে নিরাপত্তা পাবে, আপনার সঙ্গে যারা চুক্তি করবে আপনার পক্ষ থেকে তারা নিরাপত্তা পাবে, তাদের আপনার উপরে অ্যাটাক হলে তাদের উপরে অ্যাটাক, তাদের উপরে অ্যাটাক হলে আপনার উপরে অ্যাটাক, আর আমাদের কোনো মিত্রদের সঙ্গে যদি আপনারা অ্যাটাক করেন তাহলে আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে এরকম মনে করা হবে। এই চুক্তি গেল 3 নম্বরে। 4 নম্বরে হলো যে যে ব্যক্তি মুহাম্মাদের কাছে আসলো মক্কা থেকে ইসলাম কবুল করে, তার পিতামাতা তাকে অ্যালাউ করেন, সে পালিয়ে হিজরত করে চলে এসেছে, তাকে কোরাইদের কাছে ফেরত পাঠিয়ে দিতে হবে। আর যদি মুহাম্মাদের কাছে কেউ আসে, মুহাম্মাদের কোনো লোক যদি মক্কায় আসে পালিয়ে, তার কাছে মুহাম্মাদ ডিমান্ড করে যে আমার লোক ফেরত দাও, সেটা আমরা দেব না। তাদের এখানে এক পাল্লা তারা উপরে দিকে নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যাগ্রি করলেন, কিন্তু এই চুক্তিটা মুসলমানদের মানতে খুব কষ্ট হয়েছে। কি কষ্ট হয়েছে তার কাহিনী পরে আসবে। 5 নম্বর হলো যে আমরা শুধু যুদ্ধই করব না একে অপরের বিরুদ্ধে, দুই গ্রুপ একে অপর থেকে সব কিছুর ব্যাপারে কোনো অবস্থাতেই কোনো ধরনের ক্ষতি করার, কোনো ধরনের চক্রান্ত করার, এগুলো দুইটাই থেকে আমরা উভয় বিরত থাকব। এই 5টি শর্তে চুক্তি হয়ে গেল। চুক্তি করা অবস্থাতেই ওই অবস্থায় এই সোহাইল যে চুক্তি করছে, লিড করছে, তার ছেলে আবু জান্দাল মক্কা থেকে ভেগে তাকে বন্দী অবস্থা শৃঙ্খলা সহকারে দৌড়ে মদিনায় পৌঁছে গেছে চুক্তি অবস্থাতেই। এখন তাকে দেখে সে এসে মুসলমানদেরকে জানে তারা এখানে আসছে, তিনি চিন্তা করলেন যে আমি কোনো রকমে হুদাইবিয়া গেলে, হুদাইবিয়া মক্কার কাছে, আমি ওনাদের ক্যাম্পে চলে গেলে তাদের সঙ্গে আমি মদিনায় পার হয়ে যাবো, আমাকে হিজরত করতে দেওয়া হচ্ছিল না, এখান থেকে শৃঙ্খল বন্দী করে রাখা হয়েছে, তিনি ইসলাম কবুল করেছেন, বাবা তো কাফেরদের লিডার সোহাইল, তাকে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তিনি সুযোগ পেয়ে মনে করলেন আমি এখন চলে যাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সঙ্গে যোগ দিই মদিনায় চলে যাওয়ার জন্য। সোহাইল যখন দেখলো তার ছেলে আবু জান্দাল চলে এসেছে, সে তার ছেলেকে চেহারায় মারলো এক থাপ্পড়, এবং তারপরে ছেলের কাপড় চোপড়ে টান দিল, ইনি ইনি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে এসে বলল, ইয়া মোহাম্মদ হাদা আউয়ালু মা উকাদিকা আলাইহি আনতারুদ্ধ ইলাই, এ চুক্তির প্রথম কাজে এসে গেছে, এখন আপনার চুক্তি অনুযায়ী তাকে আমার কাছে ফেরত দিয়ে দিতে হবে, আপনি তাকে অ্যাকসেপ্ট করে মদিনা নিতে পারবেন না। কি পরীক্ষা পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন ইন্না আলাম নাকতুল কিতাব বাবা, তার কেবল তো চিঠিপত্র লেখা হচ্ছে, চুক্তি তো এখনো সিগনেচার হয় নাই, ফাইনাল হয় নাই, তার আগের ঘটনা এটা, চুক্তি কার্যকরী হবে সিগনেচার হওয়ার পরে। সোহাইল বলে ফা আল্লাহ ইদান লাম উসালিহ কা আলা শাইইন আবাদান, আমাকে যদি তাকে এখন ফেরত না দেন আপনার সঙ্গে কোনো চুক্তি হবে না। আমাদের আজানের সময় হয়ে গেছে, এই ঘটনা কোয়াইট ইন্টারেস্টিং, আমরা আগামী সপ্তাহে শুনি, ঠিক আছে।